বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو وَاللَّهُ عَزِيزٌ ذُنْتِقَامٌ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم أَلِفْ لَامْ مِيمْ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 6 নভেম্বর, 21 কার্তিক এবং ফার্সি 16 অবান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও অন্তঃসারশূন্য গণতন্ত্র, এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীর ব্যস্ত সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে 64% শ্রবণ সমস্যায় ভুগছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান পাশ্চাত্য জীবন ব্যবস্থা। এরপর শুনবেন নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পেনসিলভানিয়া ও জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে টপকে নিশ্চিত জয়ের পথে বাইডেন। জোরদার হচ্ছে নিরাপত্তা। বাসভবনের আকাশে বিমান উড্ডয়ন নিষিদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ বলেছেন পশ্চিমা বিশ্ব বাকি দেশগুলোর ভাগ্য নির্ধারণের অবস্থায় আর নেই, শেষ হয়েছে বলদর্পিতার যুগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন বিএনপি অবিরাম মিথ্যাচার করে যাচ্ছে। ইসলাম অবমাননার দায়ে ঢাকায় এক তরুণী গ্রেপ্তার। এবং জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন ডাকাতি করার মতো বিশেষ রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার, তা ফিরিয়ে আনা হবে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে সেদেশের গোয়েন্দা সংস্থা। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। এছাড়া বাইডেনের বাসভবন ও এর আশেপাশে এলাকায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে মার্কিন ফেডারেল বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে আজ জো বাইডেন ভাষণ দিতে পারেন এমন তথ্য গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন বাইডেনের এজেন্টরা। তবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথরিন মিলহুয়ান এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন তার সংস্থা শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থার সম্পর্কে মন্তব্য করে না। এ বিষয়ে জো বাইডেনের সহযোগীরাও কথা বলতে রাজি হননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনও জয় পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গন্তব্যের খুব কাছেই পৌঁছে গেছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। জর্জিয়া ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে টপকে যাওয়ার পর এখন বাইডেনের আনুষ্ঠানিক বিজয়ের ঘোষণা কেবলই সময়ের ব্যাপার। বাইডেন জর্জিয়া অঙ্গরাজ্যে সহস্রাধিক ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন, এগিয়ে আসছেন পেনসিলভানিয়াতেও। ভোটে বাইডেনের এগিয়ে যাওয়ার যে প্রবণতা, এর ফলে ব্যবধান আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জর্জিয়া অঙ্গরাজ্যে 16টি ইলেকটোরাল ভোট রয়েছে, পেনসিলভানিয়ায় রয়েছে 20টি ইলেকটোরাল ভোট। ফলে এই দুই অঙ্গরাজ্যে বিজয় অর্জিত হলে বাইডেনের হোয়াইট হাউসে প্রবেশ শতভাগ নিশ্চিত হবে। ধারণা করা হচ্ছে ইলেকটোরাল ভোটের হিসাবে ট্রাম্পের চেয়ে 36 ভোট বেশি পেতে যাচ্ছেন বাইডেন। জর্জিয়া ও পেনসিলভানিয়ার পাশাপাশি নেভাদা অঙ্গরাজ্যে শেষ পর্যন্ত বাইডেন জিতবেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় শর্ত সাপেক্ষে ফিরে আসতে পারেন। তিনি আবুধাবিতে বৈরুত ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে একথা বলেন। ফয়সাল আল তুর্কি আরও বলেছেন, বাইডেনের আমলে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিতে অনেক পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, বাইডেন বলেছেন পরমাণু সমঝোতা জেসিপিওএতে ফিরে আসবেন, তবে কিছু শর্তের ভিত্তিতে। আমরা এখনও জানি না এসব শর্ত কি। তবে তুর্কি আল ফয়সালের মতে, ফিলিস্তিনি ইস্যুতে বাইডেনের নীতি ট্রাম্পের চেয়ে ভিন্ন হবে না। এক্ষেত্রে ফিলিস্তিনিরা কোনো আশা করে থাকলে হতাশ হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার সহ ছয় জাতিগোষ্ঠী 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বা জেসিপিওতে সই করেন। সে সময় ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন জো বাইডেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে 2018 সালে অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে সরে দাঁড়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ বলেছেন, পশ্চিমা শিল্পোন্নত দেশগুলো বাকি বিশ্বের ভাগ্যে কি ঘটবে তা সিদ্ধান্ত নেয়ার পর্যায়ে এখন আর নেই, সেই যুগের অবসান হয়েছে। এখন ইতিহাসের এই অনিবার্য পরিবর্তন কিভাবে ঠেকাবে আমেরিকা, সেই চেষ্টাই করছে। লাতিন আমেরিকা সফরের প্রথম দিনে গতকাল ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে একটি ফোরামে দেয়া বক্তৃতায় জাওয়াজ জারিফ একথা বলেন। তিনি ভেনিজুয়েলা থেকে আজ কিউবা গেছেন, এরপর বলিভিয়া যাবেন। ফোরামে দেয়া বক্তৃতায় জাওয়াজ জারিফ আরও বলেন, পশ্চিমারা এখন তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত। প্রকৃতপক্ষে পশ্চিমা বলদর্পী যুগের অবসান হয়েছে। এই অনুষ্ঠানে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা উপস্থিত ছিলেন। সারা বিশ্বে কী ঘটছে আমেরিকা এবং তার মিত্ররা এখন তা আর নিয়ন্ত্রণ করতে পারে না বলে তিনি মন্তব্য করেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘর্ষের কারণে তার দেশের সীমান্তে কোনো ধরনের হুমকি সৃষ্টি হলে তা নিশ্চিত ও সময়মতো জবাব পাবে। তিনি বলেন, সম্ভাব্য যে কোনো হুমকি নস্যাৎ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সঠিক সময়ে উপযুক্ত ও নিশ্চিত জবাব দেয়া যায়। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের সময় জেনারেল হোসেন সালামি এসব কথা বলেন। তিনি এ সময় আজারবাইজান ও আর্মেনিয়া দুপক্ষকেই সতর্ক করেন। ইরানের এ শীর্ষ সেনা কর্মকর্তা বলেন, সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য ইরানের সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা অত্যন্ত সতর্ক রয়েছে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষের ফলে এর আগে বেশ কিছু গোলা এসে পড়েছে ইরানের সীমান্ত। এতে সীমান্তবর্তী ইরানি জনগণের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। এছাড়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সীমান্তে তৎপর হয়ে উঠতে পারে বলেও সম্প্রতি আশঙ্কা দেখা দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অবিরাম মিথ্যাচার করছে, দলটি দেশের উন্নয়ন ও অগ্রগতি সহ্য করতে পারছে না বলেও তিনি অভিযোগ করেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বরাবরের মতো আজকেও বিরোধী দল বিএনপির বিরুদ্ধে আরেক দফা অভিযোগ উত্থাপন করেছেন।
বিএনপি মহাসচিব বলেছেন, সরকার নাকি জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। জিম্মি তো নয়, বরং হাওয়া ভবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে দূরে থাকতে আর ঐক্যবদ্ধ দেশের মানুষ। যারা ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগুলি খুঁজে, তারা তো আলো দেখবে না, এটাই স্বাভাবিক।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না। দেশের মানুষ জিম্মি নয়, বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ দলীয় এক কর্মসূচিতে বলেছেন, দেশে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে। এই একদলীয় শাসন করোনার মতোই দেশের মানুষকে ক্ষতি করছে।
আপনি ভোট দিতে দিবেন না, ভোট কেন্দ্রে যেতে দিবেন না, আপনার দিনের ভোট তার আগের রাত্রেই শেষ করে ফেলবেন। একদলীয় একটা সরকার বা শাসন ব্যবস্থা আমাদের এখানে কার্যকর করা হয়ে গেছে। এখানে প্র্যাকটিক্যালি কোনো বিরোধী দলকে থাকতে দেওয়া হচ্ছে না। এ ধরনের অবস্থা যে একটা দেশের জন্য, একটা দেশের গণতন্ত্রের জন্য কতটা ক্ষতিকারক, এই করোনার মতো ক্ষতিকারক, আল্লাহ আমাদের দুই করোনা থেকেই মুক্তি দিন।
ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা বিএনপির কানে জ্বালা ধরায়। তারা শুধু নিজেদের অংশটাই শুনতে পায়, অন্য কিছু শুনতে এবং দেখতে পায় না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের ঢোল পেটানোই এখন বিএনপির নিত্যদিনের রুটিন ওয়ার্ক।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর প্রচারণার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব কর্মকর্তা সাজেদুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর দারুসসালাম থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেইলি ৭টি ফেসবুক আইডি, ২টি ব্যক্তিগত ব্লগ ভিত্তিক ফেসবুক পেজ এবং টুইটার আইডি হতে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে ধর্ম অবমাননা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। ভারত চীন সীমান্তের পূর্ব লাদাখে চলমান উত্তেজনা ও অচল অবস্থার বিষয়ে সামরিক কোর কমান্ডারের স্তরের অষ্টম পর্বের আলোচনা আজ শুরু হয়েছে। সকাল ৯টায় ওই সংলাপ শুরু হয়। অষ্টম রাউন্ডের ওই বৈঠক লাদাখের চুসুলে অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, এই পর্যায়ে ভারত আবারও চীনের সামনে স্থিতাবস্থা বজায় রাখার দাবির পুনরাবৃত্তি করেছে। ভারতের দাবি, মে মাসের প্রথম সপ্তাহের আগে চীনা সেনারা যে জায়গায় ছিল তার সেনাদের সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাক। অন্যদিকে চীনের বক্তব্য, ভারতীয় সেনারা প্রথমে প্যাংগং লেকের দক্ষিণাঞ্চল থেকে সরে যাক। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, ডাকাতি করার মতো রাতারাতি আমাদের কাছ থেকে আমাদের বিশেষ রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে, আমরা তা ফিরিয়ে আনব। তিনি আজ জম্মুতে এক কর্মী সভায় কথা বলেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা পুনর্বহালের দাবিতে ফের সোচ্চার হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। মেহবুবা বর্তমানে জম্মু সফরে রয়েছেন। আগেও তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একাধিকবার ৩৭০ ও ৩৫ এ ধারা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আজ শুক্রবার আজতক হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশ আজ জম্মুতে দলীয় কার্যালয়ে পিডিপি কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মেহবুবা বলেন, ভারতের সংবিধান আমাদের আলাদা পতাকা দিয়েছে এবং আমরা এটি ফিরিয়ে আনতে চাই। কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে মেহবুবা বলেন, ডাকাতি করার মতো রাতারাতি আমাদের কাছ থেকে আমাদের বিশেষ রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা ও ৩৫ এ ধারা প্রত্যাহার করে নেয়। সেখানকার সমস্ত বিরোধী দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও আপত্তি জানানো হয়েছে। মেহবুবা মুফতি বলেন, সংসদের অপব্যবহার করা হয়েছিল, কিন্তু আমি তাদের বলতে চাই যে ৩৭০ ধারা ও ৩৫ এ ধারা পুনর্বহাল করতে হবে, কারণ চুরি হওয়া মাল হজম হয় না। তাদেরকে সুদসহ ৩৭০ এবং ৩৫ এ ধারা ফিরিয়ে দিতে হবে। মেহবুবা পিডিপি কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, এমন একদিন আসবে যখন তারা কেবল ৩৭০ ধারা এবং ৩৫ এ ধারা ফিরিয়ে দেবে না, বরং হাত জোড় করে বলবে, আপনারা আর কি চান, তখন ওনাদেরকে আমাদের এর চেয়েও বেশি দিতে হবে। ভারত এখন সংবিধান অনুযায়ী নয়, বিজেপির এজেন্ডা অনুসারে চলছে। বিজেপি দেশে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব নির্মূল করার কাজ করছে বলেও মেহবুবা মুফতি মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘর বাড়ি ধ্বংস না করার জন্য ইহুদিবাদ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ফিলিস্তিনিদের স্কুল ভবনগুলো ভেঙে দেওয়ার ব্যাপারে ইসরায়েল যে হুমকি দিয়ে রেখেছে তা বাতিল করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে ইসরায়েলকে এগিয়ে যেতে বলেছে এই জোট। ব্যাপক ভিত্তিক ঘরবাড়ি ধ্বংসের মধ্য দিয়ে একথা আবারও পরিষ্কার হয়েছে যে চলতি বছরের প্রথম দিক থেকে যে দখলদারিত্ব এবং উচ্ছেদ অভিযান শুরু করেছে ইসরায়েল, সেই প্রবণতা অব্যাহত রয়েছে, এই মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দেশটির ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও সংকটপূর্ণ নির্বাচনে পরিণত হয়েছে। অনেকেই এই বিষয়টিকে দেশটির গণতন্ত্রহীনতারই সাক্ষ্য বলে মনে করছেন। এ সম্পর্কে আজকে দৃষ্টিপথের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দেশটির ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও সংকটপূর্ণ নির্বাচনে পরিণত হয়েছে। এই নির্বাচনে দুই প্রার্থীর পক্ষ থেকেই অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলা হয়েছে পরস্পরের বিরুদ্ধে। এ অবস্থায় ভোট গণনায় বিলম্বের ফলে গত 3 নভেম্বরের এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ হয়নি। নির্বাচনী ফলাফলের মতবিরোধ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘাত চলছে এবং তা বড় ধরনের সশস্ত্র সংঘাত বা গৃহযুদ্ধের রূপও নিতে পারে। নির্বাচনে পরাজয়ের প্রায় নিশ্চিত আশঙ্কার মুখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নির্বাচন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত ও প্রথম থেকে তা দুর্নীতিগ্রস্ত না হলেও সহজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, হঠাৎ করে আমার ভোট কম হয়ে পড়ে। ট্রাম্প এখন তার দেশের গোটা নির্বাচন ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলেছেন। অথচ বিগত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ট্রাম্প সে সময় এ ধরনের দুর্নীতির কথা বলেননি। মার্কিন ইলেকটোরাল কলেজের ভোটকেও অনেকে ত্রুটিপূর্ণ ও অগণতান্ত্রিক বলে মনে করে থাকেন। গণতন্ত্রের দাবিদার এই দেশটির নির্বাচনে কেবল দুটি দলই সবসময় প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। দেশটির রাজনৈতিক ব্যবস্থায় এমনই যে যেখানে এই দুই দলের বাইরে অন্য কোনো দল আর্থিক অসঙ্গতির কারণেই তাদের পক্ষে জনমত যাচাইয়ের সুযোগ পায় না। বলা হয় যে মার্কিন গণতন্ত্র হচ্ছে মূলত অর্থ ও প্রচারণা কেন্দ্রিক। বড় বড় পুঁজিবাদী কোম্পানি ও ইহুদিবাদী লবির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোই মার্কিন প্রধান দুই দলকে নিয়ন্ত্রণ করে, ফলে দেশটির সরকারগুলো জনগণের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে দেশের বাইরে যুদ্ধ সংঘাত ও হস্তক্ষেপে লিপ্ত হয়। বেকারত্ব সহ অর্থনৈতিক নানা সংকট থাকা সত্ত্বেও মার্কিন জনগণের করের টাকার একটা বড় অংশ সাহায্য হিসেবে পেয়ে আসছে অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র বর্ণবাদী ইসরায়েল। তাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও দেশটির নীতি আর রাষ্ট্র ব্যবস্থাকে মোটেই গণতান্ত্রিক বলা যায় না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এর আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীর ব্যস্ত সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের 64% শ্রবণ সমস্যায় ভুগছেন। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীর ব্যস্ত সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে 64% শ্রবণ সমস্যায় ভুগছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে নয়েজ এক্সপোজার অ্যান্ড নয়েজ ইনডিউসড হিয়ারিং লস অ্যামং দ্য ট্রাফিক পুলিশ ইন ঢাকা মেট্রোপলিটন সিটি শীর্ষক এক গবেষণাপত্রে এই ভয়ানক চিত্র ধরা পড়েছে। গবেষক ডাক্তার আবির্ভাব নাহা জানান, তাদের গবেষণায় প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই 4টি অঞ্চলের 28টি এলাকায় শব্দের মাত্রা নির্ণয় করা হয়। পরে দ্বৈত চয়নের ভিত্তিতে ট্রাফিক পুলিশের 4টি বিভাগের রাস্তায় দায়িত্ব পালন করা 100 সদস্যদের কান পরীক্ষা করা হয়। এতে দেখা যায় 64%-ই শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত। এছাড়া 40% ট্রাফিক পুলিশ সদস্য ঘুমের সমস্যায় ভোগেন, ঘুমের মধ্যেও তারা শব্দের মাত্রা অনুভব করেন। আর 56% কানে সার্বক্ষণিক বিদঘুটে শব্দ পান এবং 27% মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষ 80 ডেসিবেল শব্দের মধ্যে সর্বোচ্চ 8 ঘন্টা কাজ করতে পারে। শব্দের মাত্রা এর বেশি হলে তা মানব শরীরে মারাত্মক প্রভাব ফেলে। এ বিষয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান রেডিও তেহরানকে বলেন,
এটা শুধু মাত্র যে ট্রাফিক যারা কাজ করতেছে তারা না, রাস্তার পাশে যারা বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছে বা সর্বক্ষণ থাকতেছে, হাসপাতাল কিংবা অন্যগুলা, এগুলো তো আরো সিভিয়ারলি এফেক্ট করতেছে আর কি। কারণ শব্দ দূষণের কারণে মানুষের অনেক ধরনের অসুস্থতা হতে পারে। প্রথম অসুস্থতা যেটা হয় সেটা হলো কানে শ্রবণ শক্তির মধ্যে একটা প্রচন্ড শক্তিতে শুধু না, শ্রবণ শক্তির সাথে সংযুক্ত যে সমস্ত আমাদের সিস্টেমটা আছে, অর্গান আছে, সেই অর্গান গুলোকে প্রথমে ধরে। সেকেন্ডলি এটা কিন্তু নার্ভাস সিস্টেমকেও সাংঘাতিক রকম ভাবে প্রভাব ফেলে। তৃতীয়ত আপনার ধরুন মনস্তাত্ত্বিক ভাবেও নার্ভাস সিস্টেমের কারণে মনস্তাত্ত্বিক ভাবেও অনেকেরই নানান রকম অসুবিধা সৃষ্টি হয়।
দেশের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুযায়ী শব্দের মানমাত্রা নীরব এলাকায় দিনে 50 ও রাতে 40, আবাসিক এলাকায় দিনে 55 ও রাতে 45, মিশ্র এলাকায় দিনে 60 ও রাতে 50, বাণিজ্যিক এলাকায় দিনে 70 ও রাতে 60 এবং শিল্প এলাকায় দিনে 75 ও রাতে 70 ডেসিবেলের বেশি হতে পারবে না। তবে বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর আগেই জানিয়েছে, ঢাকার প্রতিটি স্থানেই শব্দের মাত্রা শব্দ দূষণ বিধিমালা 2006-এর নির্দেশিত মানমাত্রা অতিক্রম করে গেছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে সমাজ ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান
এবং আমি বাবুল আখতার।
পাশ্চাত্য সমাজে নানা সমস্যার কারণ ও প্রতিকার সম্পর্কে এ পর্যন্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। তিনি পাশ্চাত্যের মানুষের লাইফস্টাইল ও জীবন প্রণালী নিয়েও বক্তব্য দিয়েছেন। তাঁর দৃষ্টিতে জীবনের লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে একজন মানুষের লাইফস্টাইল গড়ে ওঠে, আর জীবনের লক্ষ্য উদ্দেশ্যের পেছনে ভূমিকা রাখে মানুষের চিন্তাদর্শন। বর্তমানে পাশ্চাত্যের সমাজ ব্যবস্থায় যেসব সংকট দেখা দিয়েছে তার মূলে রয়েছে পাশ্চাত্য সমাজের বৈষয়িক ও সেকুলার দৃষ্টিভঙ্গি। আজকের আসরে পাশ্চাত্য সমাজ ব্যবস্থার আরও কিছু দিক নিয়ে কথা বলব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখক এলভিন টফলার মনে করেন, পৃথিবীর ইতিহাসে মানুষ প্রধান দুটি বিপ্লবের মুখোমুখি হয়েছে। এর প্রথমটি কৃষি বিপ্লব।
আর দ্বিতীয়টি শিল্প বিপ্লব। তবে বর্তমানে মানব সমাজ তৃতীয় বিপ্লব অর্থাৎ ইলেকট্রনিক বিপ্লবের দ্বারপ্রান্তে রয়েছে। যেমনিভাবে শিল্প বিপ্লবের কারণে কৃষি ব্যবস্থার ক্ষতি হয়েছে ঠিক, তেমনি ইলেকট্রনিক বিপ্লব শিল্প ব্যবস্থাকে ওলটপালট করে দেবে। তিনি মনে করেন, শিল্প বিপ্লব থেকে ইলেকট্রনিক বিপ্লবে স্থানান্তরের যে প্রক্রিয়া, তা পারিবারিক সংকট সহ পাশ্চাত্যে নানা ধরনের সংকটের জন্ম দিচ্ছে। তার একটি বইয়ের নাম হচ্ছে থার্ড ওয়েব বা তৃতীয় ঢেউ। এ বইয়ে তিনি লিখেছেন, আমরা যদি একটি পরিবার বলতে একজন চাকরিজীবী স্বামী, একজন গৃহিণী স্ত্রী এবং দুই সন্তানকে ধরি, তাহলে দেখতে পাই 93% মানুষ এই মডেলের বাইরে।
এখন সবার মুখেই শোনা যাচ্ছে অদূর ভবিষ্যতে পরিবার প্রথা ভেঙে পড়বে। পরিবার এখন বর্তমান সময়ের প্রধান ইস্যু। পরিবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে ছোট সামাজিক প্রতিষ্ঠান। একটি সমাজ গঠনে এর অপরিসীম গুরুত্ব রয়েছে। স্বামী ও স্ত্রী পরিবার গঠনের মাধ্যমে তাদের সবচেয়ে বড় চাহিদা অর্থাৎ প্রশান্তি লাভ করে। বাস্তব মাতৃগর্ভে জন্ম নিলেই একটি শিশু মানুষ হিসেবে বেড়ে ওঠে না। মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তাকে মূল প্রশিক্ষণ দেয় তার পরিবার। কাজেই একটি সভ্যতা নির্মাণের জন্য পরিবারের গুরুত্ব অপরিসীম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পাশ্চাত্যে মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন এ প্রতিষ্ঠানটি আজ বিপর্যয়ের মুখে। পরিবারই যে মানব জাতির শ্রেষ্ঠ বিদ্যালয়, সে কথাটি যেন পাশ্চাত্যের সরকার ও নীতি নির্ধারকরা ভুলতেই বসেছেন। পরিবার যে উচ্চতর এক উদ্দেশ্যকে সামনে রেখে গড়ে ওঠে, তা পরোক্ষভাবে তারা অস্বীকার করছেন। আসলে সুস্থ ও সমৃদ্ধ পরিবার একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ ও সভ্যতার জন্ম দেয়। অন্যদিকে পারিবারিক বিপর্যয় সভ্যতা ধ্বংসের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে।
পারিবারিক জীবনে অনাবিল শান্তি নিশ্চিত করা সম্ভব হলে পরিবার হয়ে ওঠে সব উদ্যম, প্রেরণা ও প্রশান্তির ক্ষেত্র। তেমন একটি পরিবারই সমাজকে ইতিবাচক অর্থে সার্থকভাবে কিছু দিতে পারে, যা সুস্থ সামাজিক জীবনের নিশ্চয়তা দেয়। পরিবার প্রথার বন্ধনকে আঁকড়ে ধরে রাখা না হলে পাশ্চাত্যের সমাজ ও রাষ্ট্রব্যবস্থাও ব্যর্থ হয়ে যাবে। পরিবার প্রথার বিপর্যয় নেমে এলে সভ্যতার বিলুপ্তি ঘটবে। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীর ও মনকে সুস্থ রাখতে পরিবারের ভূমিকা অপরিসীম। কিন্তু সবকিছু যেন পাশ্চাত্যের মানুষ নিজেই নিজের অপরিণীয় ক্ষতি করছে। পরিবারের সদস্যরা তাদের ভূমিকা ও দায়িত্বকে গুরুত্ব দিচ্ছেন না। এ কারণে পাশ্চাত্যে নারীরা মা ও স্ত্রী হিসাবে তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারছে না। একজন পুরুষও পরিবারের প্রধান হিসাবে তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। বাবা মায়েরা নিজেদের বিনোদন ও স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সন্তান লালন পালন তথা পরিবার ব্যবস্থাপনা তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। পাশ্চাত্যের পরিবারগুলোর এ ধরনের দৃষ্টিভঙ্গিই ওই সমাজের জন্য মারাত্মক বিপর্যয় বয়ে আনছে। সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা মনে করেন, পাশ্চাত্যে ক্রমেই পরিবার প্রথার বিলোপ ঘটার কারণ হচ্ছে বস্তুতান্ত্রিক চিন্তা।
সন্তানরা তাদের মা বাবার কাছ থেকে আচার আচরণ ও শ্রদ্ধাবোধ রপ্ত করে। এ কারণে সন্তানদের কাছ থেকে শ্রদ্ধা ও সম্মান পেতে হলে নিজেদেরও সদাচারী হতে হবে এবং নিজেদের পক্ষ থেকেও অন্যদের সম্মান দেখাতে হবে। যে পরিবারের সন্তানরা মা বাবাকে শ্রদ্ধা করে না, সেই পরিবারে প্রকৃত সুখ আসে না। কিন্তু বর্তমানে পাশ্চাত্যের দেশগুলোতে পরিবার ব্যবস্থার একটি বিকল্প গড়ে তোলার চেষ্টা চলছে। শিশুদের জন্য দুগ্ধপান ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং মধ্যবয়সী ও বৃদ্ধদের জন্য আলাদা ব্যবস্থা, বিশেষ করে বৃদ্ধ মানুষদের জন্য বৃদ্ধাশ্রম গড়ে তোলা হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে পরিবারের সদস্যরা একে অপর থেকে দূরে চলে যাচ্ছে, একে অপরের মধ্যে কাছাকাছি অবস্থানের সুযোগ হাতছাড়া হচ্ছে। শুধু মানসিক দিক থেকে দূরত্ব নয়, শারীরিক উপস্থিতির ক্ষেত্রও সংকুচিত হয়ে পড়ছে। এর ফলে মানুষের অজান্তের বাসা বাঁধছে একাকিত্ব ও মানসিক যন্ত্রণা। পাশ্চাত্যে নারী ও পুরুষের মধ্যে একা বসবাসের প্রবণতা আগের চেয়ে অনেক বেড়েছে।
গত 30 বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে একা বাস করেন এমন মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। এসব দেশের মানুষ অনেক দেরিতে বিয়ে করেন এবং তালাকের হারও সেখানে অনেক বেশি। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, 33% পরিবারে এখন কেবল একজন সদস্য রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সুইডেনের অবস্থা সবচেয়ে খারাপ। এখানে প্রায় 50% পরিবারে একজন সদস্য রয়েছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে 25% পরিবারে কোনো সন্তান নেই। এছাড়া আমেরিকায় 16 বছরের বেশি বয়সী মানুষের 50% অবিবাহিত। গত 3 দশকের হিসাবে দেখা গেছে, প্রায় 20% প্রাপ্তবয়স্ক মানুষ তার জীবনসঙ্গীর সঙ্গে কিছুদিন কাটানোর পর তালাক নিয়েছেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই গুটি নিচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আগামী আসরে আমরা এ বিষয়ে কথা বলার চেষ্টা করব, আশা করি সঙ্গেই থাকবেন।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 6 নভেম্বর শুক্রবার। প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। আজকের আসরে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। প্রথমে বাংলাদেশ। আজকের সবগুলো দৈনিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের খবরকে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। ফখরুল যা বলেন তা নিজেও বিশ্বাস করেন না কাদের, দৈনিক প্রথম আলো। দৈনিকটির অপর শিরোনাম, নারায়ণগঞ্জে বিএনপির 101 জনের বিরুদ্ধে মামলা। বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রী, যে কোনো সংকট উত্তরণে বিচ্ছিন্নতা নয়, চাই সহযোগিতা, দৈনিক যুগান্তর। স্বাস্থ্যখাতের মতো সরকারও এখন লাইফ সাপোর্টে, গয়েশ্বর, দৈনিক নয়া দিগন্ত। দরিদ্রদের অধিকারের প্রতি সম্মান দেখিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন, শিক্ষার্থীদের প্রতি স্পিকার, দৈনিক ইত্তেফাক। বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, কাদের, দৈনিক মানবজমিন। রাসূলের অবমাননা সহ্য করা হবে না, ইসলামী আন্দোলন। এবং মহানবীর অবমাননার প্রতিবাদে ঢাকায় আহলে সুন্নাতের বিক্ষোভ, এ দুটি খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। কলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম জানিয়ে দিচ্ছি। লাদাখে শুরু সেনা স্তরের বৈঠক, বৃহত্তর সংঘাতের ইঙ্গিত জেনারেল রাওয়াতের, দৈনিক আনন্দবাজার। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ভাববেন না, নিজেদের কাজ করুন, রুদ্ধদ্বার বৈঠকে নির্দেশ অমিত শাহর। বিজেপিতে তীব্র গোষ্ঠী কন্দল, অমিতের সভার অদূরেই পড়ল নেতার কুশপুতল, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। ফখরুল যা বলেন তা নিজেও বিশ্বাস করেন না, কাদের শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোণে বালু জমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরায় তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়, অন্য কিছু শুনতে ও দেখতে পায় না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের ঢোল পেটানোই এখন বিএনপির নিত্যদিনের রুটিন ওয়ার্ক। ওবায়দুল কাদের আজ শুক্রবার সংসদ ভবন এলাকার নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বলছেন, আমি নাকি শুধু বিএনপির কথা বলি, আমি বিএনপির বিরুদ্ধে বলি না, বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে। বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী যে কোনো সংকট উত্তরণে বিচ্ছিন্নতা নয়, চাই সহযোগিতা, শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে। করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট সংকট মোকাবেলার জন্য একটি সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোভিড-১৯ মহামারী এক বহুমুখী বৈশ্বিক সমস্যা তৈরি করেছে এবং এটি বৈশ্বিকভাবে সমাধান করা উচিত। এই সংকট মোকাবেলায় আমাদের দরকার একটি সুসমন্বিত রোডম্যাপ। শুক্রবার আসেম সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের 14তম আন্তর্জাতিক সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। স্বাস্থ্যখাতের মতো সরকারও এখন লাইফ সাপোর্টে, গয়েশ্বর শীর্ষক খবরে দৈনিক নয়া দিগন্ত লিখেছে। বর্তমান ক্ষমতাসীন সরকারকে করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার বলেছেন, দেশের স্বাস্থ্যখাতের মতো সরকারও এখন লাইফ সাপোর্টে রয়েছে। তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত ভেন্টিলেশনে রয়েছে, সরকারও কিন্তু ভেন্টিলেশনের খুব একটা বাইরে না। ভেন্টিলেশনের যে একটা পাইপ থাকে সেই টিউবটা খোলার লোক নেই, এটা খুললে লাইফ সাপোর্টে থাকাদের মৃত্যু হয়। জনগণের সমর্থনহীন, ভোটারবিহীন, ভোট ডাকাতের সরকারের লাইফ সাপোর্টে থাকা ছাড়া অন্য কোথাও থাকার সুযোগ নেই। দরিদ্রদের অধিকারের প্রতি সম্মান দেখিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন শিক্ষার্থীদের প্রতি স্পিকার, শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী, তাদের অল্প সুযোগ তৈরি করে দিলেই তারা মেধার বিকাশ ঘটাতে পারে এবং বিশ্বের যে কোনো প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। গতকাল সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেমিস্টার 2020-এর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন কাদের শীর্ষক খবরে দৈনিক মানব জমিন লিখেছে, দেশের উন্নয়ন দেখতে পায় না বলে সরকারের কোনো অর্জন বিএনপির চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে নিজ বাসভবন থেকে করা এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না। দেশের মানুষ জিম্মি নয়, বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে। এবারে কলকাতার দৈনিকের কিছু খবরের বিস্তারিত। লাদাখে শুরু সেনা স্তরের বৈঠক, বৃহত্তর সংঘাতের ইঙ্গিত জেনারেল রাওয়াতের, শীর্ষক খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় এবং চীনা সেনার মধ্যে বৃহত্তম সংঘাতের সম্ভাবনার কথা জানালেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। সেই সঙ্গে তার অভিযোগ, পাকিস্তানের সঙ্গে চীন হাত মেলানোর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাচক্রে এদিন সকালে লাদাখ পরিস্থিতি নিয়ে দুই সেনার কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, প্যাংগং হ্রদের উত্তর তীরে ফিঙ্গার এরিয়া 5-8 পর্যন্ত ভারতীয় সেনা যাতে আগের মতো টহল দিতে পারে বৈঠকে সেই দাবি তোলা হবে। পাশাপাশি সংঘাতের নয়া ক্ষেত্র অর্থাৎ হ্রদের দক্ষিণ তীর থেকে লাল ফৌজ সরানোর দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ভাববেন না, নিজেদের কাজ করুন, রুদ্ধদ্বার বৈঠকে নির্দেশ অমিত শাহর, শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। তৃণমূলের ব্যর্থতা নিয়ে প্রচারের চেয়ে বেশি করে সামনে আনতে হবে মোদী সরকারের সাফল্য, শক্তিশালী করতে হবে প্রতিটি বুথ। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ভাবার প্রয়োজন নেই, নিজেদের কাজ ঠিকমতো করতে হবে। বঙ্গে গেরুয়া শিবিরের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপিতে তীব্র গোষ্ঠী কন্দল, অমিতের সভার অদূরেই পড়ল নেতার কুশপুত্তল, শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে। বিজেপির জেলা সংগঠনে চলছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। বৃহস্পতিবার দলের সর্বভারতীয় নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফরের দিনেও সেই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটল। অমিত শাহ যখন বাঁকুড়া রবীন্দ্র ভবনে ১৩ জেলার নেতৃত্ব নিয়ে বৈঠক করছেন, ঠিক তখনই শহরের অন্য প্রান্তে জেলা সভাপতি বিবেকানন্দ পাত্রের কুশপুতুল পোড়ালেন দলের কিছু নেতা ও কর্মী। তো শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা শুনলেন, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন আলাপন।
আলাপন শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা বাংলাদেশের কিশোর গ্যাং ও নতুন রূপে ক্যাসিনোর আবির্ভাব নিয়ে কথা বলবো। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক ও রাজনৈতিক ভাষ্যকার নাইমুল ইসলাম খান। জনাব নাইমুল ইসলাম খান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
জনাব নাইমুল ইসলাম খান, কিশোর গ্যাং বর্তমানের একটি নেতিবাচক বাস্তবতা। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রকট আকার ধারণ করেছে। গ্যাং কালচারের নামে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে কিশোরদের একটা বড় অংশ। তারা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা, মাদক সবকিছু তারা করছে। তো কেন তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আপনি সম্পর্কে কি বলবেন?
আমরা কন্ট্রোল করবো না তো, আমরা তো আসলে এটাকে অর্গানাইজ করতেছি আমরা। কারণ কিশোরদেরকে অপরাধ জগতে নিয়ে আসার সুবিধা হলো কিশোরদের জন্য সেপারেট আইন, তাদেরকে অপরাধের জন্য লঘু সাজা, আসলে সাজাই না, কারেকশন, তো এগুলি অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। ইন মোস্ট কেসেস কিশোররা আসে নাই, কিশোরদেরকে দিয়ে করানো হয়, তাদেরকে দিয়ে হত্যাকাণ্ড করানো হয়, তাদেরকে দিয়ে পাচার করানো হয়, তাদেরকে দিয়ে স্মাগলিং এর ব্যবসা চালানো হয়, তাদেরকে দিয়ে অনেক কিছু করানো হয় ভাই, এবং তাদেরকে অ্যাবিউজও করা হয়। এগুলি এতটাই ইন্টারলিঙ্ক আমাদের সমাজের কেন্দ্রীয় জায়গায়, সততা স্বচ্ছতা মানে শৃঙ্খলার অভাবে সারা দেশে সকল অঙ্গ প্রত্যঙ্গে কিভাবে এটা ছড়ানো আছে। কিন্তু এটার মানে এই না, মেনি পিপল, দি নাইসেস্ট পিপল, তাতে কিন্তু প্রচুর পাওয়া যায় একটা। কিন্তু ১৭ কোটির দেশে আপনার বাজে লোক আপনি যদি মনে করেন ১৫ কোটি থাকে, একটা সমাজ সারাক্ষণ তটস্থ, অস্থির, অনিশ্চয়তায়, বিশৃঙ্খলায় থাকার জন্য তো যথেষ্ট। কারণ মেজরিটি তো কখনো দুর্বৃত্ত হবে না, কিন্তু এইটার সংখ্যাও অনেক বেশি হয়ে যায়। এবং তারা আমাদের অর্থনীতিটারও বিকাশ হচ্ছে, তো এই মাস্তানি, এই দুর্বৃত্তপনা, রোজগার এখানে ভালো হয়ে যায়। সুতরাং আপনি রিলেটিভলি অন্য সুস্থ কাজ যেখানে পরিশ্রম করলে আপনার আয়টা কম হবে, সেখানে অনেকে যেতে চায় না। অল্প কাজ গ্যাং তো হবেই, নিরাপত্তার জন্যই তো গ্যাং, একলা একলা করার ক্ষেত্রে অসুবিধা, গ্যাং হলে একজন আরেকজনকে সাপোর্ট দেয়, এবং এই গ্যাং এর আবার ইয়ে থাকে, নট অনলি মাস্টার মাইন্ড মানে পৃষ্ঠপোষক থাকে, বিভিন্ন লেভেলে থাকে ভাই এগুলি।
নাইমুল ইসলাম খান, আপনি কিশোর গ্যাং এর নেপথ্যের কথা বলছিলেন, এর পেছনে এককভাবে কাউকে দায়ী করা যাচ্ছে না, নানাবিধ কারণ রয়েছে। তো এসব কিশোররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফলে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও তো দায়িত্ব আছে।
তো তারাও কি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে কিনা?
ভাই আমি একদম আপনাকে গ্যারান্টি দিচ্ছি, শিক্ষকরাও সবাই যথাযথ ভাবে দায়িত্ব পালন করছে না, কারণ তারাও ফাঁকি দেয়, স্কুলের ক্লাসে পড়ানো হয় না, বাইরে থাকতেছে। এগুলি তো বহুভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি, বিদ্যায়তনগুলি, আমাদের গ্রামের স্কুলগুলিতে কিন্তু আগের মতো বেতন ভাতা কম নয়। একটা গ্রাম পর্যায়ে একজন শিক্ষক যা বেতন পায়, গ্রামীণ অর্থনীতিতে এই রোজগারটা কিন্তু বেশ ভালো। এই যে বেশ ভালো, এই কারণে কিন্তু এখানে আবার দুর্নীতি ঢুকে গেছে। আমি কিন্তু বলবো না এগুলি অনেক, কিন্তু মোটামুটি অনেকেই কি করে জানে না, চাকরি নেয় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দিয়ে, তারপরে সে এটা আরেকজনকে এই চাকরিটা স্থাপন থাকে, তো তার সে অধ্যক্ষ আরেকজন গিয়ে ক্লাস করে, তার কাছ থেকে হয়তো অর্ধেক টাকা নেয়, আর সে কোনো কাজ না করে অর্ধেক টাকা আয় করে, সঙ্গে অন্য ব্যবসা বাণিজ্য করে। এরকম আমরা প্রচুর পাই। আমি বলছি যে স্কুল কলেজ পর্যায়েও নানান ভাবে অনিয়ম, বিশৃঙ্খলা, এবং লেখাপড়ার ক্ষেত্রে যে প্রকৃত ছাত্র শিক্ষক সম্পর্ক এবং সহযোগিতা, এগুলি তো স্কুলে নাই, এগুলি স্কুলের বাইরে গ্রামেও চলে গেছে, প্রাইভেট পড়তে হয়। আমাদের দেশ বলে আলাদা না, সারা পৃথিবীতেই অবক্ষয় বাংলাদেশ, বরং আমরা পৃথিবীর অনেক দেশের চাইতে ভালো ছিলাম, আমরাও যেন হুজুগে এখন ওই দিকেই ধাবিত হয়ে নিজেদেরকে নষ্ট করলাম, এই জন্য একটা মনকষ্ট, মনপীড়া নিজের মধ্যে থাকে।
জি, আপনি আপনার মনোপীড়ার কথা বলছিলেন, তো আপনার মনে আছে নিশ্চয়ই বছরখানেক আগের কথা, ক্যাসিনো কাণ্ড, ব্যাপক ধরপাকড় হলো, সরকার কঠোর অবস্থানে গিয়েছিল, তারপর অনেক দিন বিষয়টি নিয়ে তেমন কোনো কথা শোনা যাচ্ছে না, তবে আবার মিডিয়াতে দেখা যাচ্ছে ক্যাসিনোর সাথে জড়িত কেউ কেউ নতুনভাবে ক্যাসিনো কিংবা মদ জুয়ার ব্যবসার বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসছে। বর্তমানে অভিযানগুলো স্তিমিত হয়েছে, তো এসব বিষয়ে সর্বোচ্চ জায়গা থেকে যে কঠোরতার বিষয়টি ছিল সেটা কতখানি হয়েছে বলে আপনি মনে করেন?
আপনি তো স্বাভাবিক সুস্থ সাংবাদিকতার উদাহরণ হিসেবে প্রশ্নগুলি করছেন, আসলে তো প্রশ্ন আরো অনেক হওয়ার মতো, বাস্তবতা তো আরো নিষ্ঠুর। আপনি দেখেন যে কারণে ক্যাসিনোতে যাদের অ্যারেস্ট করা হলো, ক্যাসিনো নিয়ে কিন্তু কোনো মামলা নাই, আপনি খেয়াল করে দেখেন, মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র অথবা বৈদেশিক মুদ্রা অথবা নকল মুদ্রা এইসব। আপনি সাহেবকে গ্রেফতার করলেন স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে, তার বিরুদ্ধে মামলা যাবজ্জীবন হচ্ছে কিন্তু একটা অস্ত্র মামলা, মানে একের পর এক দেখেন। আমরা গ্রেফতার, আলাপ আলোচনা, বিতর্ক, সমালোচনা, নিন্দা যে কারণে হচ্ছে, মামলা অন্যদিকে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে মূল যে অনিয়ম। স্বাস্থ্য ব্যবস্থায় দেখেন কত বড় বড় ঘটনা বাদ দিয়ে এখন একজন ড্রাইভারের সম্পদ নিয়ে আমরা হুলস্থুল করি, কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে অন্য দুর্নীতির আলাপ আলোচনাগুলি, স্টোরিগুলি নাই কিন্তু সামনে। কত কিছু, একটা স্টেথোস্কোপের দাম 3 লক্ষ টাকা, ওই মামলাটার খবর কি, আমরা কেউ কিছু ফলো আপও করি, এগুলি কিন্তু আমি হতাশা থেকে বলছি, বাস্তবতাটাই এরকম।
জনাব নাইমুল ইসলাম খান, সবশেষে ব্যর্থতাগুলো, বিশেষ করে ধর্ষণ, কিশোর গ্যাং, ক্যাসিনো, মাদক, জুয়া, এসবের পেছনে নৈতিক অবক্ষয়, বিশেষ করে ধর্মীয় মূল্যবোধের অভাব কি সমাজে দেখা দিয়েছে যে কারণে এসব হচ্ছে এবং প্রকট আকার ধারণ করেছে?
অবশ্যই, মানে দেখেন, আমরা যখন ছোট ছিলাম পারিবারিক নৈতিক পরিবেশটা কি ছিল, যেমন আমার দাদা ফজর নামাজে যাওয়ার সময় আসলে মসজিদ আমার রুমটার কাছে এসে জানালা নক করে বলতেন, ভাই নামাজের সময় হয়েছে, আমি যাইতেছি, তুমি আসো। আমি কিন্তু আসি না সবসময়, কিন্তু উনি বলাটা তো ছাড়েন না, আমার স্মৃতি তো ওইভাবেই তৈরি হয়েছে যে আমি তো মাঝে মধ্যেই ওনার সাথে গেছি। এইভাবে একটা ছেলের গড়ে ওঠে, দাদার সঙ্গে পিছনে পিছনে হেঁটে বাগান করা, তো এই যে পরম্পরাটা, এই পরম্পরা থেকে তো বঞ্চিত, এবং কোনোদিনই এই জিনিসগুলি আপনি সামগ্রিকতা ছাড়া হবে না। কেউ যদি কমপ্লিট প্যারেন্টস না পায়, সে একজন বাবা নাই, মা নাই, এটা ঘাটতি হবে, তার দুইজনই যদি না থাকে আরো ঘাটতি হবে, দুইজন যদি থাকে এবং তাদের সম্পর্ক যদি হয় অসৎ সম্পর্ক, তাহলে তো ডেঞ্জারাস হবে। তো ভাই এরকম আপনি কি বুঝতে পারেন, আমরা কতভাবে আলোচনা করতে পারি যে একটা ছেলে মেয়ের বেড়ে ওঠার মধ্যে, আমার ধারণা হলো ধর্মীয় শিক্ষা বলেন, আমাদের সামাজিক যে শিষ্টাচার পূর্ণ শিক্ষা সংস্কৃতি, পারিবারিক সামাজিক, এগুলির তো একটা সামগ্রিক ইম্প্যাক্ট হলো একটা মানুষ কেমন হবে, ছোটবেলা থেকে গড়ে উঠবে, আর্লি লাইফে কিভাবে গড়ে উঠবে, যে কোনো একটা ঘাটতি। আমি এই জন্যই বললাম শুধু ধর্মীয় শিক্ষার ব্যাপার না, ধর্মীয় শিক্ষার সঙ্গে যদি অন্য কিছুও ঘাটতি হয়, রেগুলার লেখাপড়ার ঘাটতি হয়, কোথাও না কোথাও তার একটা সমস্যা তৈরি হবে।
জনাব নাইমুল ইসলাম খান, কিশোর গ্যাং নতুন ভাবে ক্যাসিনোর আবির্ভাব, সমাজে ধর্মীয় মূল্যবোধহীনতা নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ, আমাদের শ্রোতাদেরও শুভেচ্ছা।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জের ধরে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। যখন আমেরিকা নির্বাচনে ট্রাম্প পরাজিত হতে চলেছেন এবং দেশে একটি অস্থিতিশীল অবস্থা, তখন মার্ক এসপার পদত্যাগপত্র জমা দিলেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। পেনসিলভানিয়া ও জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে টপকে নিশ্চিত জয়ের পথে বাইডেন। জোরদার হচ্ছে নিরাপত্তা, বাসভবনের আকাশে বিমান উড্ডয়ন নিষিদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, পশ্চিমা বিশ্ব বাকি দেশগুলোর ভাগ্য নির্ধারণের অবস্থায় নেই, শেষ হয়েছে বলদর্বিতার যুগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অবিরাম মিথ্যাচার করছে, ইসলাম অবমাননার দায়ে ঢাকায় এক তরুণী গ্রেপ্তার। এবং জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ডাকাতি করার মতো বিশেষ রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে, তা ফিরিয়ে আনা হবে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।